Entertainment is a must. Shunun Shadhin Podcast.
আজকে 193 এপিসোড, আমার কাছে 200 এপিসোড যতটা গুরুত্বপূর্ণ, 193 এপিসোডও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। কারণ 193 এপিসোড মানে আমরা সেই 101 থেকে 193 পর্যন্ত একসাথে আছি, এবং 200 এপিসোড হওয়া মাত্রই আমরা একটা নতুন অধ্যায়ে পদার্পণ করব। সুতরাং খুবই ইম্পর্টেন্ট একটা এপিসোড আজকে, আর 200 এপিসোড তো বটেই। তো আমরা চেষ্টা করব আপনাদের ভালো লাগানোর জন্য। অনেক অনেক দিন পরে আবারও ফিরে এসেছেন আপনাদের জন্য হাফেজ মাইনুদ্দিন সাহেব, তিনি তার ঘটনা শেয়ার করবেন। একই সাথে আপনাদের জন্য ফিরে এসেছে সাবিত, এবং আগামী এপিসোডে আপনাদের জন্য থাকবে মোস্তফা আলম রোমান, এবং সেই সাথে আপনারা যারা ঘটনা পাঠাবেন তাদের ঘটনা আমরা রাখব। তো আমরা চেষ্টা করছি ভালো কিছু করার, না আমরা এরকম কোনো স্ট্র্যাটেজিতে যাচ্ছি না যে 200 এপিসোড তার মানে হচ্ছে এটা হবে লংগেস্ট এপিসোড বা এরকম কিছু। আমরা চেষ্টা করছি ভালো ঘটনা আপনাদের উপহার দেয়া যায় কিনা। একেবারেই চিন্তা করছি না যে এটাকে লম্বা করব, করে একটা রেকর্ড ক্রিয়েট করব, সেরকম কোনো ইচ্ছা আমার নেই। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে 200 এপিসোড যতটা গুরুত্বপূর্ণ, 201 এপিসোড আমার কাছে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ। সুতরাং 193, 200 এবং 201 এই এপিসোডগুলো আমি চেষ্টা করব সর্বশক্তি দিয়ে, যদি আল্লাহ তাআলা চান তাহলে খুব ভালো করার। আপনারা সঙ্গে থাকুন, আমরা কথা না বাড়িয়ে চলে যাব আমাদের প্রথম ঘটনায়। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনা শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। চলুন আমরা চলে যাই আমাদের প্রথম ঘটনায়। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সবার অতি প্রিয় ভূত.com এর একজন মডারেটর হিসেবে কাজ করছি। আজ আমি আপনাদের মাঝে ফিরে এসেছি নতুন কিছু নিয়ে। আপনাদের সবার ভালোবাসা পেয়ে মিরাজ ভাইয়ের কালো অধ্যায়ের পর এবার মুয়াজ্জেম হুজুরের জবানে নতুন অধ্যায় ঘটনাটি নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে। শুরুতেই বলে রাখি, এটি একটি বড় ঘটনা, সুতরাং যারা বড় ঘটনা শুনতে চান না তাদের নিকট আমি ক্ষমা প্রার্থনা করছি। আজকের ঘটনাটি আমি কার কাছ থেকে শুনেছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা। তাহলে চলুন শুনে আসি কিভাবে ঘটনাটি আমি আমার ঝুলিতে সংগ্রহ করলাম। মিরাজ ভাইয়ের কালো অধ্যায় পর্বটি শেষ করার পর মুয়াজ্জেম হুজুর কি বলেছিলেন সিম্ফনি সাহেবের বিষয়ে মনে আছে? আমি মনে করিয়ে দিচ্ছি। উনি বলেছিলেন, আমি আসি কাল আপনাকে ইমান নামাজ নিয়ে একটা কাহিনী শোনাব। এরপর মুয়াজ্জেম হুজুর আমাকে বলেছিলেন,
আসসালামু আলাইকুম ভাই, শুনবেন সিম্ফনির বলা সেই নতুন অধ্যায়, যে অধ্যায় একজন নির্দয় জিন ধর্মান্তরিত হয়ে মুসলিম হতে বাধ্য হয়েছিল, কেঁদেছিল।
জি হ্যাঁ লিসেনার্স, আমি এক জিনের মুসলিম হবার ঘটনাটি নিয়ে আপনাদের সামনে ফিরে এসেছি, বলছেন মুয়াজ্জেম হুজুর।
সেদিন সিম্ফনি ভাই আমাকে মিরাজের জীবনের কালো অধ্যায়ের ইতি টেনে ওনার জীবনের একটি কাজ আমার সাথে শেয়ার করবেন বলে জানিয়েছিলেন, যে কাজে একজন বিধর্মী জিন নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। আপনাদের সাথে এরপর আমার আর কথা হবে না, এটাই আমার বলার শেষ ঘটনা। আপনাকে আমি সবই বলেছি, প্রশ্ন থাকলে শেষে বলবেন, আশা করি উত্তর দিতে পারবো ইনশাল্লাহ। এবার আপনাকে বলি সিম্ফনি সাহেবের জীবনের সেই ঘটনা, মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনাটি কাশফি ফরিদি ডাকনাম সিম্ফনি সাহেবের জবানে বলার চেষ্টা করছি।
প্রেক্ষাপট সাল 2016, গ্রামের নাম মায়ন, হোনজা ডিস্ট্রিক্ট, পাকিস্তান। আমার ওস্তাদ সুলেমান বিন ফারুকের জন্মস্থান। এই গ্রামের ইতিহাস ছোট্ট করে একটু বলে নেই। মায়ন পাকিস্তানের উত্তরে অবস্থিত হিমালয় পর্বতের হোনজা অঞ্চলে অবস্থিত একটি গ্রাম এবং খুবই কৃষির জন্য ছোট অঞ্চল। এই গ্রামটি প্রাচীন সিল্ক রোডের একটি পথের পাশে অবস্থিত এবং চীন, আফগানিস্তান, ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি প্রধান বাণিজ্যিক ক্রস রোড হিসেবে ব্যবহৃত হয়। এটি একটি বিপর্যস্ত এবং প্রাগৈতিহাসিক অঞ্চল যেখানে বহু শতাব্দী ধরে চীন, ভারত, পাকিস্তান এবং পাকিস্তানের মধ্যে ঝড়ে ঝড়ে লড়াই হয়েছে। প্রতি বছর এই গ্রামের সীমানা ঘেঁষে একটি মেলার আয়োজন করে থাকে ট্র্যাডিশন হিসেবে। ধর্মীয় অনুশাসন ও নানাবিধ প্রাচীন রিচুয়াল সিক্রেটলি পালন করা হয় এই মেলায়। বহুবার এই রিচুয়ালের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও সিক্রেট রিচুয়ালগুলো থামানো সম্ভব হয়নি। মেলা শেষ হবার 17 দিন পর আমার ওস্তাদ সুলেমান বিন ফারুকের কাছে একজন কৃষক এসে উপস্থিত হন। ওনার অবস্থা খুবই বেহাল, গায়ে কোনো কাপড় নেই, লুঙ্গির নানান জায়গায় ছেঁড়া। ওস্তাদ ওনার দারিদ্রতার অবস্থা দেখে অনেক কষ্ট পান এবং জানতে চান যে ওনার কি হয়েছে, এমন অবস্থা কি করে হল ওনার। উনি কাঁদো কাঁদো কণ্ঠে বলেন, হুজুর, ডাক্তার দেখাতে দেখাতে আমি নিঃস্ব, আমার আর কোনো সম্পদ অবশিষ্ট নেই, আমি পথের ভিখারি হয়ে গেছি, মেয়ে দুটিকেও বাঁচাতে পারছি না, আমাকে দয়া করে আল্লাহর ওয়াস্তে সাহায্য করুন। এই বলে উনি একজন 10-12 বছর বয়সী বাচ্চার মতো করে কাঁদছিলেন। উস্তাদ ওনাকে শান্ত করে সম্পূর্ণ ঘটনা বলতে বলেন। উনি বলেন, আজ থেকে 17 দিন আগে মায়নের মেলায় যাবার পর থেকে তার মেয়ে দুটো কেমন যেন হয়ে গেছে, ঘুমায় না, খায় না, গাছে উঠে পাখি ধরে মেরে ফেলে আর সেগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যে মেয়েরা অন্ধকার ভয় পেত তারা আলো সহ্য করতে পারে না, সারাদিন নিস্তেজ হয়ে ঘুমায় আর রাতে সারা বাসায় চলাচল করে, মুরগির খোয়ারে গিয়ে মুরগির মাথা টেনে আলাদা করে ফেলে, রাতের বেলা উঠোনে গিয়ে নানান ধরনের অঙ্গভঙ্গি করে, নানান কথা বলে উর্দু, আরবি, আরো অনেক ভাষায়। একদিন ছোট চামচ রাতে পানি পানি বলে চিৎকার করছিল, ওর মা ওকে পানি এনে দিলে এক ঢোকে ও পানির বোতল খালি করে ফেলে, এরপরে বাথরুমে চলে যায় দৌড়ে। ওর আম্মি ভয়ে ওর সাথে বাথরুমে গিয়ে দেখে মেয়ের ইউরিনের কালার সম্পূর্ণ লাল। মা বুঝতে পারে পানি না খাবার ফলে এমন অবস্থা হয়েছে তার। আমি গ্রামের ডাক্তারকে খবর দেই, উনি আসেন, পরীক্ষা করেন আর বলেন দুই মেয়েরই বাজে ধরনের ডিহাইড্রেশন আর ইউরিন ইনফেকশন হয়েছে, তাদের খাবার দাবারের অনেক সমস্যা চলছিল, ডাক্তার কিছু ভিটামিন লিখে দিয়ে ডাক্তারখানায় যাবার পরামর্শ দেন। হুজুর, প্রতিবেলা দুই মেয়ের এত ওষুধ আর ইঞ্জেকশন কিনতে কিনতে আমার সমস্ত টাকা পয়সা এখন শেষ, কিন্তু এতগুলো টাকা খরচ করেও আমার মেয়ে দুটোকে এখন অবধি সুস্থ করতে পারলাম না। এখন আমার সমস্ত টাকা পয়সা শেষ, আমার মেয়ের চিকিৎসা করাতে করাতে আমি নিঃস্ব। এরপর নিরুপায় হয়ে আমি আমার মেয়েদের বাসায় নিয়ে চলে আসি। বাসায় আনার পর আমার মেয়েদের অবস্থা আর ভালো তো হয়নি, বরং আরও খারাপ হতে চলেছে। তাদের আচরণ আগের থেকেও অনেক বেশি এলোমেলো, কথা বলে আস্তে আস্তে, কথায় কথায় মারতে আসে, বিভিন্ন ভাষায় ভয় দেখানো, কোরআন শরীফ এবং ধর্মের প্রতি অনীহা, প্রচুর পরিমাণে ভয়ে জীবনযাপন করছি। এখন আমাদের হাতে আর কোনো টাকা পয়সা নেই। গ্রামের মানুষেরা বলছে ওদের উপরে নাকি জিনের ভর হয়েছে, কেউ নাকি কালো জাদু করেছে, সবাই বলছে ওদের যেন আপনার কাছে নিয়ে আসি, আপনি নাকি এই বিষয়ে অনেক দক্ষ, দয়া করে আমার মেয়ে দুটোকে সাহায্য করুন হুজুর, আপনার পায়ে পড়ি, আমার মেয়ে দুটোকে সাহায্য করুন। এই বলে লোকটি কাঁদতে শুরু করে। এবার হুজুর বলেন, ভাইজান আপনি শান্ত হন, দয়া করে কান্নাকাটি করবেন না, আপনার মেয়েদের কথা আমি শুনলাম, এবার বলুন তো আপনার নাম কি এবং আপনি কোথা থেকে আসলেন। উনি বললেন ওনার নাম মোহাম্মদ ওয়াসিম। এরপর হুজুর বলেন, আচ্ছা ঠিক আছে ওয়াসিম ভাই, আমাকে কি নিয়ে যেতে পারবেন আপনাদের বাসায়? আমি একবার আপনার বাসায় যেতে চাই এবং আপনার মেয়েদের সাথে এবং আপনার বাড়ির আশেপাশের মানুষ সকলের সাথে কথা বলতে চাই। আপনার মেয়েদের যে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা করিয়েছেন সেই ডাক্তারের সাথেও কথা বলতে চাই। হুজুরের কথাগুলি শুনে ওনার চেহারায় একটা স্বস্তি ফিরে এলো। উনি হুজুরকে ধন্যবাদ জানালেন এবং জিজ্ঞেস করলেন যে উনি কবে তার বাসায় যেতে পারবেন। হুজুর ওনাকে জানান আগামীকাল যাবেন। ওয়াসিম সাহেব আল্লাহর কাছে হুজুরের জন্য দোয়া করলেন এবং বিদায় নিয়ে চলে আসলেন। পরদিন সকালে উস্তাদ মেলা কমিটির সদস্যবৃন্দের সাথে কথা বলতে গেলেন, এটা জানতে যে মেলায় কোনো সিক্রেট রিচুয়াল করা হয়েছিল কিনা। যথারীতি তারা সকলে এই বিষয়টিকে একেবারে বাতাসে উড়িয়ে দিলেন আর ওস্তাদকে সেখান থেকে চলে যেতে বললেন। ওস্তাদ আবার বাসায় না গিয়ে ওয়াসিম সাহেবের বাড়ি গেলেন আসরের একটু আগে। সেখানে গিয়ে উনি নিজের মতো করে একটা ইনভেস্টিগেশন করলেন এবং ওয়াসিম সাহেবের বাসায় আশেপাশের মানুষের সাথে কথা বললেন। ভাই, বর্তমান সময়ে এই ইনভেস্টিগেশনকে আমরা ডকুমেন্টারি বলে থাকি।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো।
সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি, আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি এবং ভালোর দলে আছি। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন তা জিজ্ঞেস করলাম না। আশা করি অনেক ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি মোহাম্মদ সিয়াম বলছি ময়মনসিংহ বিভাগের জামালপুর ইসলামপুর থেকে। আমি এবার HSC পরীক্ষার্থী। পরীক্ষা থাকার কারণে স্টুডিওতে গিয়ে ঘটনা শেয়ার করা আমার পক্ষে আপাতত সম্ভব নয়, তাই সিলেক্ট হলে রাসেল ভাইয়ের মুখ থেকে ঘটনা শুনতে চাই। সেই 2017 সাল অষ্টম শ্রেণী হতে আমি ভূত FM এর সাথে যুক্ত আছি। মাঝখানে ভূত FM এর ইতি ঘটায় খুব কষ্ট পেয়েছিলাম। ভেবেছিলাম হয়তো আর রাত জেগে ঘটনা শোনা হবে না, তবে প্রোগ্রামটি যাতে সুন্দরভাবে সারপ্রাইজ হয়ে আমাদের জন্য ফিরে আসবে কল্পনাও করতে পারিনি। আমি এর আগে কখনো ঘটনা পাঠাইনি, এটি ফার্স্ট। লেখার মাঝে যদি কোনো শব্দের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা মূলত আমার আম্মুর চাচাতো বোন আমার খালামণির সাথে ঘটে যাওয়া ঘটনা। ঘটনার কিছু অংশ আমার বাবার কাছ থেকে শোনা, কিছু অংশ আমার নিজের চোখে দেখা। আমি আমার মতো করে লিখছি ঘটনাটি। ইসলাম রাশি বিশ্বাস করে না। তখন রাশি সম্পর্কে এত কিছু জানতাম না, লোকমুখে যা শুনতাম তাই বিশ্বাস করতাম। ছোট থেকে শুনতাম আমার খালামণি নাকি তুলা রাশি ছিল। ওনার রাশি নাকি তেমন ভালো না থাকায় ওনার সাথে সবসময় প্যারানর্মাল মানে ভৌতিক ঘটনা ঘটতই। এমনকি মাঝে মাঝে উনি জিন বা খারাপ কিছু দেখতে পেত। ঘটনা ঘটে 2013 সালে চড়া গ্রীষ্মের দিকে, যখন আমার আম্মু প্রচন্ড অসুস্থ এবং শয্যাশায়ী। তাকে সদ্য ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে ফেরত পাঠিয়েছে, তাই বাড়িতেই ওনার চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছিল। একটা কথা বলে রাখা ভালো, আমার আম্মু খুব বাজেভাবে ব্ল্যাক ম্যাজিক দ্বারা আক্রান্ত হয়, সেটা জানতে আমাদের বেশ দেরি হয়ে যায়। যাই হোক, সেদিন রাত 10:11 কাছাকাছি বাজে, কারেন্ট নেই। আমরা আমার নানির বাড়িতে থাকতাম, গ্রাম এলাকায় হওয়ায় প্রচুর লোডশেডিং হয় সেখানে। আম্মুর শরীরের কন্ডিশন তেমন ভালো ছিল না, ওনার শরীর অনেক অসুস্থ থাকায় উনি মাঝে মাঝে অনেক অদ্ভুত আচরণ করত। আমার এখনো মনে আছে আম্মু এক মনে ওপরের দিকে তাকিয়ে কি যেন ভাবছে, বিড়বিড় করছে। কিছুক্ষণ পর ওনার শরীরে প্রচণ্ড ব্যথা আর শরীরের জ্বালা অনুভূত হয়। আমাকে কাছে ডাকত, আমি যেতাম, কিন্তু কাছে যাওয়ার সাথে সাথেই আমার হাতে কামড় বসিয়ে দিত, নয়তো শক্ত করে খামচি দিয়ে ধরত। আমি ব্যথার জন্য কষ্ট পাইনি, কষ্ট পেয়েছি আম্মুর এমন অস্বাভাবিক হয়ে যাওয়াতে। তখন আব্বু সিদ্ধান্ত নিল হুজুরের কাছ থেকে কাঁচ পরে আনবে। গ্রামের ভাষায় কাঁচ পরা মানে হচ্ছে লম্বা লম্বা তিনটা সুতা নেবে, তিনটা সুতা একসাথে করে কি যেন সুরা পরে ফু দিয়ে একটা গিট দিয়ে দিবে, এবং এই গিট দেবার পরে এর মাঝখানে কোনো ফাঁকা স্থান থাকবে না। এইভাবে পুরো সুতোতে গিট দিয়ে একটা মালার মতো বানিয়ে ফেলতে হবে সেটাকে, যেটা গলায় পড়লে জিন অথবা খারাপ কিছু দ্বারা আক্রান্ত হয় না। আব্বু উপায় না পেয়ে আমার খালামনির হাজবেন্ড অর্থাৎ আমার খালুর কাছে যায় মসজিদে গিয়ে হুজুরের কাছ থেকে কাজ পড়ে আনার জন্য। ঘরে আমি একা, যার জন্য আব্বু নিজে না গিয়ে ওনাকেই পাঠালো হুজুরের কাছে। আমাদের বাসা থেকে খালাদের বাসা একটু দূরে। বিকেলের দিকে খালু বাজারে গিয়েছিল বোয়াল মাছ কিনতে, কিন্তু তার পছন্দ মতো মাছ না পাওয়ায় সন্ধ্যার পর যখন বড় মাছটা তার চোখে পড়ে, সে খানিকটা বেশ দরদাম করেই কিনে নেন। মাছ নিয়ে বাড়ি ফিরতে একটু বেশি রাত হয়ে যায়। মাছ আনার সাথে সাথে তৎক্ষণাৎ খালা মাছ কাটতে বসে এবং ওনাকে বাড়িতে একা রেখেই হুজুরকে ডাকতে চলে যায়। খালামণি মাছ কাটার সময় ওনার কেমন যেন একটা অস্বস্তি বোধ হচ্ছিল। ওনার মনে হচ্ছিল ওনার আশেপাশে কেউ আছে। ঘর থেকেও মাঝে মাঝেই হুটহাট শব্দ আসছে, যেন কেউ ঘরের ভেতরে দৌড়াদৌড়ি করছে, জিনিস ফেলে দিচ্ছে। তো উনি মাছটা ওভাবেই রেখে ঘরে দেখতে যান। ওনার হাতে হ্যারিকেন ছিল। উনি যা দেখেন, ওনার কোমরের নিচে হাঁটু বরাবর হবে একটা কালো কুচকুচে বেড়াল দাঁড়িয়ে আছে। উনি দেখে বেশি রেগে যান এবং হাতের কাছে একটা লাঠি ছিল যেটা দিয়ে বেড়ালটাকে সজোরে আঘাত করেন। বাড়ি দেওয়া মাত্র এই বেড়ালটা রাগে ফোঁস করে শব্দ করে বেরিয়ে আসতে থাকে খালামণির দিকে। খালামণি এটা দেখে রীতিমতো অনেক ভয় পেয়ে যান। তখন ওনার মনে হয় একটা বেড়াল কখনোই মানুষের হাঁটুর সমান হতে পারে না। উনি বেশ ভয় পেয়ে আমাদের বাড়ির দিকে দৌড় দেয়। ওনার জোরে চিৎকার শুনে আমার বড় মামা আর আমার বাবা গিয়ে দেখে খালামণি বাড়ির উঠোনে হাঁটু জড়সড় করে বসে আছে। একদম অন্ধকার রাত, কিছু দেখা যাচ্ছে না, তার মধ্যেই ওনার ওইভাবে বসে থাকাটা তাদের কাছে অস্বাভাবিক মনে হল। হ্যারিকেনটা পাশেই পড়ে আছে। হ্যারিকেনের চিমনি ভেঙে যাওয়াতে আলোটাও নিভে গেছে। মামা গিয়ে খালাকে ডাকল, কিরে সীমা, তুই এখানে বসে আছিস কেন? উনি কোনো কথা বলে না, নিচ দিক হয়ে বসেই থাকে। তারপর মামা আবারও বলল, এই সীমা, কি হয়েছে তোর, ওঠ এখান থেকে। খালামণি হঠাৎ করেই বলে উঠল, ওইখানে মাছ রাখা আছে, মাছ এনে দে, আমি মাছ খাবো, তাড়াতাড়ি এনে দে। ওনার গলার স্বরটা এমন ছিল যে একজন পুরুষ মানুষ অতিরিক্ত মোটা গলায় কথা বলছে। ওইখানে উপস্থিত আব্বু আম্মু ওনার এরকম আচরণ দেখে অনেক ভয় পেয়ে যায়। ওনাকে অনেক ওঠানোর চেষ্টা করে কিন্তু পারে না। তখন মামা আন্দাজ করতে পারল যে মোটেও ভালো কিছু ঘটেনি। মামা অনেক জোরাজোরি করে খালাকে ঘরে আনার চেষ্টা করে, কিন্তু তার শক্তির সাথে পেরে ওঠে না। আব্বুকে এক ঝটকায় সে দূরে ফেলে দেয়। মামা জোরে জোরে আয়তল কুরসি পরে খালার মাথায় ফু দিলে উনি কিছুটা স্বাভাবিক হয় এবং ওনাকে ঘরে নিয়ে যায়। তারপর মামা খালুকে ফোন দিলে হুজুরকেও সাথে আসতে বলে। খালু জিজ্ঞাসা করলে মামা বলে, তুমি তাড়াতাড়ি আসো আগে। খালু হুজুরকে নিয়ে আসে। হুজুরকে দেখা মাত্রই শুরু হয়ে যায় ভয়ানক তাণ্ডব। হুজুর ওনার হাতে আম্মুর জন্য আনা যে কাজ পড়াটা ছিল ওইটা দিয়ে খালার কনিষ্ঠ আঙুলে জোরে শক্ত করে গিট দিয়ে বেঁধে দেন। সাথে সাথে খালা রাগে ক্ষোভে হুজুরকে উদ্দেশ্য করে সেই পুরুষ কণ্ঠে বিভিন্ন গালাগালি করতে থাকে। হুজুর ওনার কথা শুনে রেগে গিয়ে বলেন, দাঁড়া, তোর ব্যবস্থা করছে, এই বলে কিছু শুকনা মরিচ আর মোমবাতি আনতে বলেন আমার মামিকে। মামি এনে দেওয়ার পর হুজুর মোমবাতি দিয়ে শুকনো মরিচগুলো পুড়িয়ে সেই খালামণির নাকের কাছে ধরেন এবং আয়তাল কুরসি পড়তে শুরু করেন। আমার খালার বিকট চিৎকার। হুজুর আরো শক্ত করে তার কনিষ্ঠ আঙুলটিতে সুতোটা বাঁধার চেষ্টা করেন। সেদিনের মতো সমস্যাটি শেষ হয়ে যায়। পরদিন সন্ধ্যা থেকে খালামণির মাঝে আবারও অস্বাভাবিক আচরণ লক্ষ্য করা যায়। বিছানায় শুয়ে শুয়ে তার উপরের দিকে তাকিয়ে একা একা হাসা, কখনো চোখ বড় বড় করে হাঁ করে তাকিয়ে থাকা ইত্যাদি। আবার শুরু হয় সেই অস্বাভাবিক কণ্ঠস্বর। ঘর থেকে বের হয়ে যেতে চায়। এরপরে আবার হুজুরকে আনা হয়। খালামণি হুজুরকে দেখেই আবারও রেগে যান, রাগে ফোঁস ফোঁস করতে থাকেন এবং হুজুর মামাকে তখন কিছু মোমবাতির ব্যবস্থা করতে বলেন। হুজুরের কাছে থাকা কিছু গুঁড়ো চক নিয়ে সেই মাটির মধ্যে একটা সার্কেল তিনি তৈরি করেন এবং তার মাঝখানে মোমগুলো বসান। হুজুর এক পাশে বসে পড়লেন আর তার বিপরীত পাশে বসালেন খালাকে। মোমের আলোতে খালার চেহারাটা বিভৎস দেখাচ্ছিল। হুজুর খালামণির কনিষ্ঠ আঙুলে সুত দিয়ে শক্ত করে বেঁধে ফেলেন এবং আয়তাল কুরসি পড়তে শুরু করেন। এরপর হুজুর আয়তাল কুরসি পড়তে বসলে সবাই জোরে জোরে আয়তাল কুরসি পড়তে থাকে। তারপর হুজুর সেই জিনকে ডাকা শুরু করেন। কিছুক্ষণের মধ্যে খালামণির মুখ দিয়ে গড়গড় শব্দ শুনতে পাই আমরা। হুজুরকে সে বলে যে, তুই আবার এসেছিস আমাকে ছাড়াতে। একথা বলার পর শুকনো মরিচ পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরা হয় এবং আয়াত পাঠ করতে থাকেন এবং তখন বলে, দোহাই লাগে, ছেড়ে দে আমাকে। তারপর হুজুর নাকের কাছ থেকে মরিচটি সরিয়ে নেন এবং জিজ্ঞেস করেন, ওর শরীরে কেন ভর করেছিস? খালা আবারও বলেন, সিরাজ খালু যখন বাজার থেকে মাছ কিনে বাসায় ফিরছিল ওই মাছের লোভেই নাকি সে এসেছে এবং সে কোনো ক্ষতি করত না, কিন্তু তাকে লাঠি দিয়ে আঘাত করে বড় অন্যায় করে ফেলেছে, এর শাস্তি পেতেই হবে। এবার হুজুর তিনটা মরিচ একসাথে পুড়িয়ে খালামণির নাকের সামনে ধরেন এবং আঙুল শক্ত করে বাঁধতে শুরু করেন। তারপর সেই কাকুতি মিনতি আর হুমকি, আমাকে ছেড়ে দেয়, ভালো হবে না। অনেকক্ষণ হুজুর সুরা পড়ার পর সে খালার শরীর ছেড়ে যাবার সিদ্ধান্ত নেয়। হুজুর জিজ্ঞাসা করে, আমরা বুঝবো কিভাবে তুই চলে গেছিস? খালার ভেতরে থাকা শয়তানটি তখন বলে ওঠে, আমি যাওয়ার সময় পেছনের কাঁঠাল গাছের একটা বড় ডাল ভেঙে চলে যাব, তবে আমাকে বিদায় করলেই কি তোরা বেঁচে যাবি? এই বাড়িতে আরো সাতজন জিন আছে, তারা এই বাড়ি থেকে কোনোদিনও যাবে না। এই বলেই যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর সবাই ডাল ভাঙার আওয়াজ শুনতে পায়। বিষয়টি সবার কাছে একটু অবাক করা কাণ্ড ছিল, বাতাস নেই, হুটহাট ডাল তবুও ভেঙে যাওয়া। আমি নিজে সকালে ঘুম থেকে উঠে দেখেছি কাঁঠাল গাছের একটা বড় ডাল ভাঙা, কারণ রাতে আম্মুর শরীর ভালো না থাকায় ওনার কাছেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম না। সকালে উঠে বাবার মুখ থেকে সব ঘটনা শুনতে পাই। তারপর হুজুর খালামণির শরীরে দোয়া পড়ে ফু দিয়ে বাসায় চলে গিয়েছিলেন, আর খালামণি তখনই ঘুমিয়ে পড়েছে এবং পরের দিন দুপুরে তার ঘুম ভাঙে। আশ্চর্য বিষয় হল, এত কিছু হয়ে গেছে অথচ খালামণি কিছুই বলতে পারেন না। বেড়ালটা দেখে দৌড় দেওয়ার পর উনি কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে যান, শুধু এটুকুই তার মনে ছিল। আস্তে আস্তে তিনি সুস্থ হয়ে যান। তারপর হুজুরকে বাড়িতে ডেকে এনে পুরো বাড়িটা বন্ধ করে নেই। সে সময় হুজুর পুরোপুরিভাবে জানতে পারে যে আমাদের বাড়িতে সাতটা জিন বাস করে, কিন্তু সেটা কারো কোনো ক্ষতি করবে না। কেটে গেছে 9 বৎসর। ঘটনাগুলো খালুকে এখনো জিজ্ঞাসা করলে ওনার মুখে দারুণ এক ভয়ের ছাপ দেখতে পাই। হয়তো তার প্রিয় মানুষটার এমন অবস্থা দেখে সে কল্পনাও করতে পারেনি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা। ঘটনা গুছিয়ে লিখতে পেরেছি কিনা জানি না বলে তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি তার ঘটনা আপনাদেরও ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন এবং আমরা থাকব আপনার কেমন লেগেছে সেই প্রশ্নের উত্তর জানার অপেক্ষায়। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট।
কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও, চলে যাও, প্লিজ চলে যাও।
সবটাই কি ইলুশন নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায়? চোখের পলকে ভূত.com with Russell.
আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি রাসেল। আমি জানি যে আপনারা সবাই আমার সাথে আছেন, ভালো আছেন, ভালোর দলে আছেন। আর আমরা আজকে যেহেতু 193 এপিসোড করছি, এই এপিসোডটা যেহেতু অনেক বেশি স্পেশাল, সুতরাং স্পেশাল কিছু মানুষ না থাকলে কেমন হয়? আর সে কারণেই আমরা আজকে আমাদের এই এপিসোডে নিয়ে এসেছি হাফেজ মাইনুদ্দিন ভাইকে। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি হাফেজ মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় চলে যাই। আশা করছি তার ঘটনাটিও আপনাদের অনেক বেশি আনন্দ দেবে। কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ঘটনায়। আমাদেরকে ইমেল করুন সামনের 200 এপিসোডের জন্য। চলুন মাইনুদ্দিন ভাইয়ের ঘটনায় যাওয়া যাক। সাথেই থাকুন পুরোটা সময়, ভূত ডট কম এর পাশে থাকুন সব সময়।
আসসালামু আলাইকুম রাসুল ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভাইয়া ভালো আছেন। আমার দ্বিতীয় ঘটনাটা বেশ অল্প কয়েকদিনের, সপ্তাহখানেক হয় নাই। তো আমরা সিলেটে গিয়েছিলাম। সিলেটে একটা হোটেলে যখন উঠি, সেই হোটেলের মধ্যে কিছু ঘটনা ঘটেছিল। আমরা ঢাকার থেকে রওনা দিয়েছি এবং সেই হোটেলে উঠলাম। উঠার পরে আমরা ঢাকার থেকে কিছু খাবার নিয়ে গিয়েছি সাথে করে। তো এই হোটেলে যখন আমরা ফ্রেশ হব, একটু বাহিরে যাব, খাবারগুলো একটা টেবিলের মধ্যে আমরা খুলে রেখেছিলাম যাতে নষ্ট না হয়। তো পরবর্তীতে সে খাবারগুলো আমরা সুন্দর করে টেবিলে গুছিয়ে রেখে ঘর তালাবদ্ধ করে আমরা বাহিরে গেলাম। ঘন্টা দুয়েক পরে আমরা হোটেলে আবার ফিরে আসলাম। এসে দেখি হোটেলের কিছু সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে খাবারগুলো আমাদের এলোমেলো, অনেকগুলো খাবার খেয়ে ফেলেছে কে যেন, গোস্ত ছিল না, হাড়গুলো ছিল না, খাবারও কিছু কমে গেল। বিশেষ করে আরো কিছু ঘরের সমস্যা ছিল, চাদর বিছানাগুলো এলোমেলো। এবং সবচেয়ে বড় যেটা আশ্চর্য হলো, যে আমরা ক্লিনারকে বলেছিলাম ঘরটা পরিষ্কার করবার দেবার জন্য, কিন্তু ঘরটা পরিষ্কার তারা করে নাই। আমরা এসে ওই রকমই একটা ময়লা পড়া ছিল, ধুলো বালি ছিল। এবং এর পাশাপাশি একটা জিনিস হচ্ছিল, সেটা হচ্ছে যেটা বহু পুরাতন কবর ভাঙলে একটা বিস্তৃত গন্ধ বের হতো, একটা ভয়ঙ্কর একটা খুশবু বের হয়, মানে খারাপ, যেটা ভালো নয়, কেমন বিদগুটে বুদগুটে একটা গন্ধ। তো আমরা ওইটাই ঢোকার পরে ঘরটা ধুলোবালি ভরা, খাবার এলোমেলো, খাবারটা অনেকগুলো খেয়ে ফেলা, এবং ঘরটার মধ্যে একটা বিশ্রী কেমন কেমন একটা গন্ধ। তো সব মিলে আমাদের একটু অবাক করবার মতো ছিল যে ঘরে প্রবেশ কে করেছিল। চাবি তো তালাবদ্ধ করা এবং রেস্টুরেন্টেই দেওয়া। পরবর্তীতে আমরা কল করি হোটেলের কর্তৃপক্ষের কাছে এবং আমরা প্রশ্ন করি যে ঘরটা থেকে প্রবেশ করেছিল। তাদের একজন লোক আসে, এসে সব দেখে। আমরা এটাও বলেছি ঘরটা কেন পরিষ্কার করে দেওয়া হলো না, এবং আমাদের এখানে খাবার ছিল। তোরাও একটু ভেবাচ্ছে করে বললো, এটা এমন তো হওয়ার কোনো কথা নয়, এটা তো কোনোদিন হয় না। ঠিক আছে, আমরা একটু দেখছি বলে এরপরে আর কোনো সংবাদ তারা আমাদেরকে দেয় নাই। তারপর আমরা ছিলাম, যেটা সবচেয়ে বড় আশ্চর্য, আমি যখন প্রবেশ করেছিলাম তো ঘরটা কেমনই যেন মনে হচ্ছিল যে একটু বিদগুটে বিদগুটে, হয়তো বন্দি করা, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। যদিও জানালা সবকিছু বাতাস সবই ঠিক ছিল, তারপরেও নিজের কাছে শ্বাস বন্ধের মতো ঘরটা ছিল। দম বন্ধ নেওয়া কষ্ট, থাকাটা খুব অস্থিরতা, ভালো লাগে নাই। এবং আমি বিশেষ করে, আমি তো জিন ঘরে থাকলে আমি বলতে পারি যে ঘরটাতে জিন আছে, আমি এরকম একটা অনুভব করে আমি কিছু বলেছিলাম যে ঘরটা আমার কাছে সুবিধা মনে হচ্ছিল না। তো এটাও নিয়ে আমাদের অনেক হাসাহাসি হলো যে আপনি তো যেখানে যাবেন এরকমই বিষয়টা আপনার বলতে হবে, কারণ আপনি তো এইগুলো নিয়ে পারদর্শী। তা আমরাও বললাম না, তারপরে বলছি ঘরটা আমাদের কাছে সুবিধাজনক মানে হচ্ছে না, তারপরে থাকবো দেখি কি হয়, যদি এরকম কোনো ঘটনা হয় তাহলে অবশ্যই আমি এটা সবাইকে শেয়ার করব bood.com এ। এ নিয়ে আমাদের অনেক আনন্দ হয়েছিল ভাইয়া। কিন্তু মূলত ঘটনা সত্যি হলো যেটা, আমরা সন্ধ্যার পরে মাগরিবের পরে যখন নাস্তার আয়োজন করেছি, খুব খাবার দাবার সব আমরা বসেছি, মাগরিবে নামাজের পরবর্তীতে আমরা একটু চা নাস্তার আয়োজন করেছি, আমাদের সাথে আরো কিছু গেস্ট ছিল, ওরাও খুব আমাদের সাথে বসলো। ওই মুহূর্তে আমাকে একটা লোক শুধু এইটুকুই বলল যে আমরা নাস্তা চা নাস্তা খাওয়ার পরে বাতিটা বন্ধ করে দেব। বাতিটা বন্ধ করে দিয়ে আপনি যে ঘটনাগুলো bood.com এ শেয়ার করেছেন, আমাদের কাছে খুব আনন্দ লেগেছিল, ভয় লেগেছিল। আজ ওই রকমই আমাদেরকে নিয়ে একটু আলোচনা করবেন, যা আমাদেরকে খুব আনন্দ দেবে। এবং রাসেল ভাইয়া, বিশেষ করে আপনার অনেক প্রশংসা শুনেছি সবার মুখে এখানে, আমাদের অনেক অনেক ভক্ত আপনার শ্রোতাদের অনেক কিছু আমরা জেনেছি যে bood.com এর ভালোবাসার অনেক মানুষ সিলেটে আছে, তো এটাও ভালো লাগলো শুনে। তো বিশেষ করে আমরা এই কাজটা করব। কিন্তু ভয়ঙ্কর ঘটনা যেটা হয়েছিল, যখন আমরা লাইট বন্ধ করেছি, ঘটনাটাগুলো আমরা একটু বলবো যে আমি bood.com এ রাসেল ভাইয়াকে কি কি ঘটনা শোনাতাম, রাসেল ভাইয়া সমস্ত শ্রোতাদেরকে এইভাবে ঘটনাটা বলতো, শেয়ার করতো bood.com, আমাদের সবাইকে আনন্দ বা ভয়ভীতি কিভাবে দেখাতো, একটু খুব মজার করে গল্পটা বলছিলাম তাদেরকে। তো মুহূর্তের মধ্যে একটা আওয়াজ এলো, শব্দটা হলো চুপ থাকো। তখন আমরা সবাই সবার দিকে তাকালাম যে কথাটা কে বলেছে। যখন বলছে চুপ থাকো, আমরা একটু অবাক হইলাম, তখন সবাই চুপই হয়ে গেলাম। একটু পরেই দেখে শব্দ হচ্ছে দরজায় বা আমাদের টেবিলের মধ্যে ঠক ঠক এরকম একটা শব্দ, বিভিন্ন রকমের টুকটুক করে আওয়াজ আসছিল। তো এইটা নিয়ে আবার একজন বলল যে ভুট ডট কম এর লোক যখন সিলেটের মধ্যে, তখন অবশ্যই ভুট ডট কম এর ভূত এখানেও চলে এসেছে। আমরা বললাম চুপ থাকতে বলেছে তো, আমরা কিছুক্ষণ চুপ থাকি, দেখি না ঘটনাটা কি ঘটে। তো অবশ্যই অবশ্যই সেখানে জিন ছিল ভাইয়া, যেটা আমরা আস্তে আস্তে রাত 9:30 বুঝতে পেরেছি। যখন আমরা সবাই নিশ্চুপ হয়ে যাকে যাকে বলেছি যে আপনারা যে যেমনটা পারেন, দুরুদ শরীফ হোক, সূরা ফাতিহা হোক, বা যে যেটা পারেন আপনারা আস্তে মনে 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 পড়তে থাকেন, হয়তো আল্লাহ চাহে আমাদের চোখের মধ্যে কিছু দৃষ্টি দেখা দিতে পারে। তো ঘটনাটা সত্যি তাই হলো, সেখানে আমরা অনেকগুলো লোক ছিলাম, তো প্রায় এখান থেকে 3-4 লোক এই ঘরের ভিতরে একটা জিন ছিল তারা দেখেছে, এবং পরবর্তীতে সেটা আমিও খুব কাছে ডেকে কথা বলেছি, এবং যে জিনটার নমুনা এই ছিল, সে বিশাল একটু লম্বা আকৃতির এবং সাদা পোশাক পরিহিত, সাদা টুপি পরা, লম্বা দাড়ি পরা, এবং সে দরজার সামনেই দাঁড়িয়ে। তো বিশেষ করে সবাই একটু খুব ভয় ভীতিতে নিশ্চুপ হয়ে, অনেকেই তো চোখ বন্ধ করেই ছিল, আবার যারা কিছু কিছু একটু সাহসী ছিল যে গ্রামগঞ্জে অনেক জিন দেখা, তারা একটু চুপ হয়ে কিন্তু তাকিয়েছিল এবং আমাকে ইশারা করছিল যে ওইখানে দাঁড়ানো, আমি কিছু দেখতে পাচ্ছি। পরবর্তীতে আমি আবার সালাম দিলাম, সালাম দিয়ে বললাম আমরা ঢাকার থেকে এসেছি এবং এখানে আসলাম, এসে আপনার এইরকম একটা উপলব্ধি করতে পারলাম, আপনি কি সত্যি কি এখানে আছেন? তখন আমাদের সাথে শেয়ার করলো যে চুপ থাকো বলেছি, অর্থাৎ এখানে কথা বলা যাবে না। তখন আমি বুঝলাম ওকে, এখন উনি হয়তো কোন এবাদতে আছেন বা উনি হয়তো ধ্যানমগ্ন আছেন। আমরাও সবাই তখন আর কোনো কথা না বলে চুপ হয়ে গেলাম। পরবর্তীতে সেটা হচ্ছে আমাদেরকে শুধু এটুকে বলে গেল, কাল সকালে চলে যেও সবাই, এখানে তো আমরাই থাকি। তখন ওই কিছুক্ষণের মুহূর্তের জন্য সে চলে গেল, তাকে আর দেখিনি। এবং আশ্চর্য হলো, যাবার বেলায় উনি যখন চলে গেল, আমাদের বাতি কিন্তু নিভানো ছিল, কিন্তু ফ্যান এবং লাইট দুটোই নিচ থেকে চালু হয়ে গেল, এবং দরজাটা যে আমাদের একটু ভিড়ানো ছিল যেন বাহিরের আলোটা আমাদের এখানে না আসে, যদিও পুরো বন্ধ করা হয় নাই কিন্তু দরজাটাও পুরো খুলে গেল। তখন বললাম ঠিক আছে, উনি চলে গেছে, এখন আমরা কথা বলতে পারি। তো এই বিষয় নিয়ে সবাই আমার কাছে কিছু প্রশ্ন করেছিল, যে জিন আসলো আপনি তাকে কিছু কথা বললেন না বা কিছু বললেন না? বললাম এখানে আসছে এবং হয়তো উনিও খুব এবাদতে ছিলেন, ধ্যানমগ্ন ছিলেন, যা হয়তো বারবার বলছিল চুপ থাকো, তাই আমরা কোনো কথা বলিনি। আজ রাতে আমরা বসবো এবং অবশ্যই অবশ্যই উনি যদি একজন ধার্মিক জিন হয়ে থাকে, ইবাদতকারী জিন হয়ে থাকে, তাহলে রাতে আবারও আমাদের কাছে আসবে এবং আমাদের সাথে কথা বলবে। তো এই আগ্রহটা নিয়ে সবাই জেগেছিল, ওই রাত্রে কেউই ঘুমায়নি, যদিও সবাই খুব ক্লান্ত ছিলাম। তো আমরা রাত্রে 12:30 খুব আগ্রহ নিয়ে সবাই উজু করে, আতর খুশবু মেখে, খুব ইবাদত বন্দিগি করে, যেমন দুরাকাত করে আমরা নামাজ পড়েছি এবং বসে একটু ইবাদত জিকির করেছি, মিলাদ কিয়াম করেছি, এবং বসে বসে তার কথাই স্মরণ করতেছিলাম যে এখন যদি উনি আসেন আমাদের কিছু প্রশ্ন করা থাকবে, আমরা কিছু প্রশ্ন বা কিছু কথা বলবো। অথবা অনেকে বলতেছে জিন জাতি তো আমাদের কিছু দিয়ে থাকে মানুষকে উপহার, আমি হয়তো তাকে পেলে আমি কিছু জিনিস চাইবো। এই নিয়ে আমরা একটু হাসলাম, পর মুহূর্তেই দেখি সত্যিকার কিছুক্ষণের জন্য, অর্থাৎ 12:45 বা 12:50 মিনিটে উনি আবারও আসলেন। এবং যখন উনি আসলেন তখন এক অদ্ভুত খুশবুতে ভরে গিয়েছিল, খুবই সুগ্রাণ ভরে গেছিল। এবং এইখানে যারা বলেছিল যে জিন জাতি তো উপহার দিয়ে থাকে, সত্যিকার অর্থে আমাদেরকে গোলাপ ফুল, অনেকগুলো গোলাপ ফুল দিয়ে গেল। এবং এটুকুই বলল, তোমরা অবশ্যই অবশ্যই ইবাদত করবে, বেশি বেশি আল্লাহর জিকির করবে, দুরুদ পড়বে, এবং তোমরা সবাই ভালো, এবং এইভাবেই ভালো থাকবে। বিশেষ আর কোনো কথা না বলে আমাদের টেবিলের মধ্যে কিছু বিস্কিট রাখা ছিল, আমরা কোক এনে রেখেছিলাম, বিস্কুট রেখেছিলাম রাত্রে একটু খাবো বলে। ওইখান থেকে দেখি অনেকগুলো তারা বিস্কুট আর কি খেয়ে ফেলেছে। এখন এই বিষয়টুকু অল্প সময়ের ভিতরে আমাদেরকে ভূত.কমের অনেক ঘটনা আমাদের মনে করে দিল এবং আমরা খুব আনন্দ পেয়েছিলাম। সত্যিকার অর্থে ভূত.কম রাসেল ভাইয়া, আপনার এই অনুষ্ঠানটি সত্যিকার অর্থে সত্য একটি ঘটনা নিয়ে নিয়ে যে আপনি তৈরি করেছেন, এবং সিলেটের মধ্যে আমাদের বেশ কিছু লোক আমাদের ঘটনাগুলো সত্যিকার দেখে বলছে ভূত.কম এর ঘটনাগুলো সত্যি, ঘটনাগুলো নিয়েই তৈরি করা, যে ঘটনা ঘটে সত্যিকার বাস্তবিক তাহা নিয়েই রাসেল ভাই এটা পরিচালিত করেন। তাই ভূত.কম অবশ্যই বলবো সবার মাঝে সব সময় চালু থাকবে, আনন্দ ভয় দিয়ে যাবে এবং ভালো দলের থাকবে। রাসেল ভাইয়া যেমন আমাদেরকে অনেক একটি সত্তর পথ, জিন জাতি বা ব্ল্যাক ম্যাজিক, মানুষকে ভালো মন্দ অনেক কিছু জীবন বয়ে আনে, শিখিয়ে আনে, বা ভূত.কম আমাদেরকে অনেকটাই উপকৃত করেছে। ব্ল্যাক ম্যাজিক বা জিন জাতিরা বাস্তবিক সত্য মানুষের জীবনের সাথে মিশে আছে, এমন এমন সত্য ঘটনা নিয়ে তুলে ধরা ভূত.কম। সেদিন সিলেটবাসী বলেছে যে আমরা আজ স্বচক্ষে আজ এই হোটেলের মধ্যে আমাদের হয়তো কিছু খাবার নষ্ট করে ফেলা হয়েছে, আবার অনেকের কিছু জিনিস খোয়ানো গেছিল যেগুলো আমরা ধরেছিলাম যে ঘরে যারা কেয়ারটেকার আছেন বা পরিচ্ছন্ন কর্মীরা আছেন তারা নিয়ে গেছেন। পরবর্তীতে জানলাম যে না, সেটা যেমন কারো হাত ঘড়ি, কারো কিছু পয়সা করি ছিল, মানে বিশেষ করে খাবার উপরেই আমাদের আক্রমণটা বেশি গিয়েছিল। জিন হাত ঘড়ি নিয়েছে, আমাদের খাবারগুলো খেয়েছে, ঘরগুলো একটু এলোমেলো করেছে, ঘরটা আমাদের অগুছানো করে দিয়ে গেছে। কিন্তু একদিকে ভয় যেমন ছিল, আরেকদিকে আনন্দটা করেছি, আনন্দটা পেয়েছিলাম। আর আমরা বারবার সেই স্মৃতিটাকেই, বারবার ভূত.কমকেই মনে করেছিলাম যে সত্য ঘটনা নিয়েই আমাদের রাসেল ভাই আমাদেরকে তুলে দিচ্ছেন ভূত.কম এর সেই সমস্ত তথ্যগুলো। ভাইয়া আমার এই ঘটনাটা এখানেই শেষ। তো অবশ্যই আমার ব্ল্যাক ম্যাজিকের অনেকগুলো কাজ করা আমি স্টুডিওতে এসে আপনাদের সবাইকে শেয়ার করে যাব, আমার জন্য বিশেষভাবে দোয়া করবেন। ভাইয়া আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
সবাইকে স্বাগত জানাচ্ছি 193 এপিসোডে। আমি রাসেল আছি, সাথে শুনছেন ভূত.কম। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে সরাসরি একটা অডিও ক্লিপে চলে যাব। আশা করছি এই অডিও ক্লিপটা আপনাদের ভালো লাগবে।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, বরাবরের মতো আমরা অবশ্যই ভালোর দলে আছি এবং আপনিও আছেন ভালোর দলে। তো আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটা হচ্ছে আমার নানা বাড়িতে আর কি, আমার এক চাস্তো নানার সাথে ঘটনাটা ঘটেছে। এমন কি আমার নানা বাড়ির যে আশেপাশের 5-6 গ্রাম আছে সেই গ্রামগুলোতেও এই ঘটনাটা অনেকটা সবাই জানে আর কি, মানে ওই বলা চলে না, মানে এই এক এক জায়গায় এক একটা ঘটনা অনেক জনপ্রিয়। তো ঘটনাটা আর কি ওই অঞ্চলে আমার নানা বাড়ির অঞ্চলে অনেক জনপ্রিয় আর কি। তো আমি আমার নাম প্রকাশ করার পর আমি আমার ঘটনায় চলে যাচ্ছি। তো আমার নাম হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ ইয়ামিন, আমি নরসিংদীর মাধবদি থেকে। রসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমার আগে বেশ কিছু স্টোরি আপনি বুট ডট কমে শেয়ার করেছেন, তো সেই জন্যে ঘটনায় যাচ্ছি। ঘটনাটা ঘটে আমার চাচাতো নানা, ওনার নাম হচ্ছে আঞ্জু মিয়া। তো আঞ্জু নানার সাথে ঘটনাটা ঘটে, ঘটনার সময়কাল 1980 শতকের দিকে কিংবা 70, মানে আঞ্জু নানা যখন ঘটনাটা বলছে তো সেই দিক দিয়ে তো উনি অনেকটা বৃদ্ধ। তো ওনার ঘটনাটা মানে সময়কালটা আর কি তেমন একটা মন ছিল মনে ছিল না, কিন্তু অন্যান্য মানুষের কাছ থেকে ঘটনাটা আরো স্পষ্ট ভাবে আর কি জানতে পারছি, যেটা তো সেটাই এখন শেয়ার করছি। আঞ্জুনা যখন ওই সময়কালে বাসায় চাষবাস করতো আর কি, তো চাষবাস করাকালীন অবস্থায় সেই সময়টা ছিল ধানের মৌসুম। তো উনি ধান চাষ করে, ধান চাষ করার পর উনি সেই ধানগুলোকে বেশ যত্ন করতে থাকে এবং একটা সময় ওনার ফসলি জমিতে বেশ ভালো ফসল হয়। তো ধানগুলো পেকে যাওয়ার পর কাটার প্রস্তুতি নিচ্ছিল। তো ওই নানা বাড়ির সেই গ্রামে আরো একজন লোক ছিল যিনি নাকি এই অন্যের কিছু ভালো কিছু হলে আর কি সেদিকে আর কি নজর যায়, এরকম কিছু লোক থাকে না, ওই রকম একটা লোক ছিল। তো ওনার নামটা প্রকাশ করছি না, ওনার একটা ছদ্মনাম দিচ্ছি, ধরেন কবির মিয়া আর কি। তো ওই কবির মিয়া আঞ্জুনানার ক্ষেতে আর কি ওনার কবির মিয়ার পালিত দুটো গরু ছেড়ে দিয়ে যায় আর কি একদিন রাত্রিবেলা। তো আঞ্জুনানা যখন ভোরে ওঠে এবং দেখে ওনার ধানি জমি আর কি মানে পাকা ফসল বেশ খানিকটা খেয়ে ফেলেছে এবং তখনও খাচ্ছিল আর কি ওই গরু দুটা। তো আঞ্জুনানা গরু দুটাকে দেখে চিনতে পারে এবং চিনার পর আঞ্জুনানা যেটা করে আর কি ওই গরু দুটাকে অনেকটা তাড়িয়ে দেয়। তো এটা গেল প্রথম দিনের ঘটনা। তো দ্বিতীয় দিন একই অবস্থায় আর কি আঞ্জুনানার জমিতে দানি ফসলে সেই কবি মিয়া আর কি আবার গরুগুলো ছেড়ে যায়। তো গরুগুলো ছেড়ে যাওয়ার পর আঞ্জুনানা যেটা করলো, আবারও পরের দিন যখন ফজর নামাজে সময় হয় তো আঞ্জুনানা যখন ঘুম থেকে ওঠে দেখে বাড়ির পাশে যেহেতু দানি জমি ছিল না, তো উনি আর কি দেখে যে আবারও দুটো গরু আর কি ধান খাচ্ছে এরকম আর কি। তো আঞ্জুনানা যেটা খেয়াল করলো যে বেশ সময় তো সজাগ থাকি, মানে ওই সময় কালেও ওনারা বেশ আড্ডাবাদ ছিল আর কি, ওনারা অনেক আড্ডা টাড্ডা দিত ওনাদের সমবয়সী যারা ছিল সবাই মিলে। তো উনি প্রায় ওই সময় কালে আর কি রাত 12টা 1টার দিকে ঘুমাতো, তার মানে 12টা 1টার পরেই আর কি গরুগুলো ছেড়ে যায় এখানে। তো যেটা হয় আর কি আঞ্জুনানা এবার কবির মিয়ার ওই গরুগুলাকে খুব ভালো করে আর কি মারে। তো মারার পর গরুগুলোর চোখ দিয়ে আর কি পানি পড়ছিল এমনটা। তো সেই গরুগুলোকে আর কি খোয়ারে দিয়ে দেয় আর কি। তো সেই খোয়ার থেকে কবির মিয়ার অনেক টাকা লাগে সেই গরুগুলোকে নিয়ে যেতে তার বাসায়। তো কবির মিয়া সেখানে অনেক টাকা দিয়ে সেই গরুগুলোকে নিয়ে যায় এবং আঞ্জুনানা খুব যখন ওই গরুগুলোর উপরে ছাড়ে তখন একটা সময় আর কি ওই কবির মিয়ার বাড়ির উঠানে দেখে যে কবির মিয়া ওই গরুগুলোকে আর কি মলম জাতীয় কিছু একটা লাগাচ্ছিল শরীরে। তো আঞ্জুনানার এত পরিমাণ রাগ হয়েছিল যে ওই গরুগুলোকে এইভাবে মারে যে ওই গরুগুলার শরীরের চামড়া পর্যন্ত আর কি ছিলে যায়। তো সেখানে আর কি মলম লাগাচ্ছিল এবং কবির মিয়াও কাঁদছিল, গরুগুলো কাঁদছিল আর কি এরকম। তো আঞ্জুনানা আর কি উনি এই জিনিসটা ফিল করলো যে হ্যাঁ ঠিক আছে, এখন আর কবিরের গরু আসবে না, কবিরের একটা উচিত শিক্ষা হয়েছে। তো যেটা হয় আর কি, এই আঞ্জুনানো একটু নিশ্চিন্ত হয়ে সেদিনের মতো বাসায় চলে আসে, এবং বাসায় চলে আসার পর আঞ্জুনানা আর কি সেদিনও একই ভাবে আড্ডা মাড্ডা দিয়ে আর কি ওনাদের বেশ সময় হয়ে যায়। তো বেশ রাত হওয়ার পর আঞ্জুনানা যে এখন তো বেশ রাত হয়েছে, তো এখন তো ঘুমিয়ে পড়বো, তা আজকে আর ঘুমাবো না, আজকে লাস্ট একটু দেখি যে কবির আবারও গরুগুলাকে আনে বা নাকি, বা কবিরের আরো অন্য গরু ছিল সেগুলোকে এনে আমার ডাইনিং জমিতে ছাড়ে নাকি, এমনটা আর কি। মানে আঞ্জুনানার এমন চিন্তা ভাবনা ছিল যে যেহেতু কবির মিয়ার গরুগুলোকে অনেক মেরেছি, তো কবির মিয়ারও একটা রাগ ক্ষোভ থাকতে পারে সেই দিক দিয়ে, যদি কবির মিয়া আবারও গরু আমার ক্ষেতে এনে ছেড়ে দেয় তাহলে তো ওই গরুগুলো আমার দানি জমি খেতে শুরু করবে, তো সেদিক দিয়ে আমার অনেকটা লোকসান হবে। তো আজ হাতে নাতে আর কি কবির মিয়াকে এবং কবির মিয়ার গরুকে ধরব, আজ আর ঘুমাবো না, এরকম একটা সিদ্ধান্ত নিয়ে আঞ্জুনানা ওইখানে আর কি ওনার বাড়ির আঙিনায় থেকে আর কি, মানে দেখা যাচ্ছিল একটা গাছের নিচে বসে চাঁদনি রাত ছিল ফসরা, তো চাঁদের আলোতে ফসলি জমিটা স্পষ্ট দেখা যাচ্ছিল বেশ। তো উনি বসে আছে হাতে একটা লাঠির মতো নিয়ে, তো যেটা হয় আর কি আঞ্জুনানা অনেক সময় বসে থাকার পর ওনার একটু তন্দ্রার মতো চলে আসে, একটু ঘুম ঘুম ভাব পায়। তো হঠাৎ যখন ঘুম ঘুম ভাব পায়, উনি ঘুম ঘুম ভাবটা কাটিয়ে যখন ভালো করে চোখ মেলে তাকায় তার জমি ধানি জমিতে, তখন দেখে আর কি যেটা, যে দুটো কালো গরু উনার ধানি জমিতে ধান খাচ্ছে। আঞ্জুনানা এটা দেখে বলল, একটু ঘুমিয়ে পড়েছি, এই ফাঁকে কবির মিয়া তার গরু দিয়া চলে গেছে, এরকম একটা অবস্থা। তো আঞ্জুনানার বেশ রাগ হয় এবং উনি ওনার হাতে লাঠি নিয়ে সেই গরুগুলোকে তাড়া করতে থাকে, এবং গরুগুলো দৌড়ে দৌড়ে ওই গ্রামের যে চক আছিল ওই চকের আর কি বিলের দিকে চলে যাচ্ছিল। তো বিল বলতে ওইখানে অনেক নিচু জমি আর অনেক পরিমাণে পানি জমে থাকে, তো সেখানে আর কি কোনো কিছু আবাদ করা হয় না, কোনো ফসল আদি হয় না, তো সেটা আর কি সেখানে মানুষ মাছ এরকম কিছু ধরে, মাছ বা হাঁস পালন করে ওই জায়গাতে। তো আঞ্জুনানা আর কি সেই দেখলো খেল করে যে ওনার তারা খেয়ে গরুগুলা ওই দিকে চলে যেতেছে, তো ওই দিকে চলে যাওয়াতে আঞ্জুনানা যেটা করলো, মানে তখন ওনার তেমন কোনো হুঁশ জ্ঞান ছিল না, উনি একটাই কথা যে ওই গরুগুলোকে আবারও গতকালের মতো বেধরক মারতে হবে, নয়তো কবির মিয়ার শিক্ষা হবে না। তো ওনার মাথাতে তেমন সেন্স ছিল না। একটা সময় দৌড়াতে দৌড়াতে যখন আঞ্জুনানা আর কি সেই বিলের পারে এসে চলে আসে, তো উনি দেখলো ওনার সামনে আর কোনো গরু নাই, আঞ্জুনানা খুব শকড হয়ে যায় রাসেল ভাই, যেটা হয় আর কি যে আমি তাহলে কার পিছনে দৌড়াইছি, এমন না যে গরুগুলা অনেক দূরে দৌড়াচ্ছে, জাস্ট গরুগুলা আর কি আঞ্জুনানার কাছ থেকে নাকি 10-15 হাত দূরে দৌড়াচ্ছিল, এবং চাঁদের আলোয় স্পষ্ট গরুগুলাকে দেখা যাচ্ছিল, কিন্তু আঞ্জুনানা মানে মানুষ দৌড়ায় বা যাই করে চোখের পলক ফেলে না, মানে চোখের পলক ফেলতে না ফেলতেই দেখে সামনে কিছু নেই, মানে ওই গরুগুলো একদম বেনিস্ট। তো আঞ্জুনানা ওইখানে অনেকটা শক্ট হয়ে যায় এবং বলে গেল কই গরুগুলা, তো উনি আশেপাশে দেখলো কোনো কিছুই নাই, এবং উনি যেখানে দাঁড়িয়ে আছে ওইখানে অনেক ফসলি জমি এবং সামনে আর কি বিল, মানে আর 10-15 হাত গেলেই বিল ওই পানির জলাশয়ের মতো আর কি। তো যেটা হয় আর কি আঞ্জুনানা তো অনেকটা ভয়ে পেয়ে যায়। তো এর মধ্যে দিয়ে উনি শুনতে পায়, তোকে অনেকদিন পরে পাইছি, আজ তুই কোথায় যাবি, এরকম একটা আর কি শব্দ শুনতে পায়। তো এই কথাটা শোনার পর অঞ্জুনা আরো বেশি ভয় পেয়ে যায়, এবং উনি পরে খেয়াল করে যে কবির মিয়ার বাড়ির দিকে তো ওই গরুগুলো গেল না, গরুগুলো আমার তাড়ানি খেয়ে এই বিলের দিকে কেন চলে আসলো, আর গরুগুলো গেলে কই। আর ওনার এই কথাটা ওই কথাটা শোনার পর মানে কাউকে না দেখতে পেয়ে অঞ্জুনা আরো ভয় পেয়ে যায় এবং উনি বাড়ির দিকে ফিরতে থাকে। তো উনি ওনার যে গুরুজন আছে বাবা মা বা দাদা দিদি ওনাদের কাছ থেকে শুনছে যে কোথাও কোনো প্রেতাত্মার কবলে বা এরকম অশরীর কবলে পড়লে তো দৌড় দিবে না, পিছন ফিরে দৌড় দিবে না, হেঁটে আসবা, দৌড় দিলে সেখানে তোমাকে মেরে ফেলার বা তোমাকে ধরে ফেলার এমন একটা সিচুয়েশন হয়। তো এই আর কি এরকম একটা কথা। তো অঞ্জুনা না পিছন ফিরে আর কি আর ছিল, তো ওনার কাছে যেটা ছিল আর কি ওই সময় নাকি ওই বিড়ির মতো, তো বিড় ওই সময়কালে আর কি অনেক দামি কিছু ছিল, তো ওইটা ছিল এবং ম্যাচও ছিল অঞ্জুনার কাছে। তো নানা যেটা করে উনি একটা বিড়ি আর কি জ্বালায়, তো জ্বালানোর পর আস্তে আস্তে হাঁটার চেষ্টা করে, তো একটা সময় দেখে ওনার পিছন থেকে মানে ওনার পাশ ঘেঁষে সামনের দিকে একটা সাদা ঘোড়া দৌড়ে চলে গেল আর কি। তো ঘোড়া আসাটা ইম্পসিবল এই দানি জমিতে, তো দৌড়ে অনেক দূরে চলে গিয়ে একদম মানে হাওয়া হয়ে গেল। তো অঞ্জুনা এগুলো দেখছিল এবং ভয় পাচ্ছিল এবং ওই কথাটা শোনার পর আরো ভয় পাচ্ছিল। তো যেটা হয় আর কি এই ঘোড়াটা চলে যাওয়ার পর অঞ্জুনা প্রায় ওনার বাড়ির বেশ কাছাকাছি চলে আসে, মানে আরো পাঁচ সাতটা ধানি জমির পর আর কি উনি ওনার বাড়িতে চলে আসবে। তো এই সময় দেখে ওনার পাশে একটা বৃদ্ধ মহিলা মতো বরকা পরে আর কি কেউ, মানে বৃদ্ধ মহিলা বলতে বললাম কেন যে অঞ্জুনা এরকম ভাষ্যমত করেছিল যে বরকা পরে মানে কুজো হয়ে কেউ ওনার পাশ দিয়ে খুব দ্রুত গতিতে ওনার সামনে হাঁটছিল এবং ওনার সামনে গিয়ে ওনার থেকে দশ বারো হাত ডিস্টেন্স রেখে আর কি ওই বৃদ্ধ মহিলাটা হাঁটছিল। তো কোন যুবতী বা কোনো জোয়ান মেয়ে আর কি কুজো হয়ে হাঁটবে না নিশ্চয়ই, এবং ওই মহিলাটা আর কি মানে কুজো হয়ে হাঁটছিল। তো অঞ্জুনা না ভাবলো যে আর যাই হোক এটার পিছন পিছনে আর কি আমি অন্তত পক্ষে বাড়ির দিকে যাব। তো একটা সময় আর কি দেখছিল যে ওই বৃদ্ধ মহিলাটার মানে পাশাপাশি আসতে পারছিল না অঞ্জুনা না, মানে উনি যতই জোরে বা আসতে হাঁটুক না কেন মানে ওই মহিলার কাছ থেকে ওই অঞ্জুনা না ডিস্টেন্সটা ওই দশ পনেরো হাতই থেকে যায়। তো যেটা হয় আর কি একটা সময় অঞ্জুনা না এরকম যে চারপাশ খেত কাছাকাছি যখন চলে আসে ওনার বাড়ি আর চারপাশটা দানি জমির পরে আর কি ওনার বাড়িটা দেখা যাচ্ছিল। তো উনি যেটা করেন উনি ওইখানে আসার পর খুব জোরে একটা দৌড় দেয়, তো জোরে একটা দৌড় দিয়ে মানে উনি ওনার বাড়ির আগিনায় আসা চিৎকার দিয়ে পড়ে যায়। তো পড়ে যাওয়ার পর উনি সেন্সলেস হয়নি, তো তখন আরো একটা মানে একটা মানে কাউকে না দেখতে পেয়ে একটা আওয়াজ শুনতে পায় যে খুব ভয়ঙ্কর একটা আওয়াজ যে আর তুই বেঁচে গেলি, কিন্তু অন্য কোনো দিন যদি তুই আমাদের কবলে পড়স তাহলে আর বাঁচতে পারবি না, এমনটা আর কি সেই আওয়াজে শুনতে পায়। তো যেটা হয় অঞ্জুনা না এই ভয়ঙ্কর শব্দটা শোনার পরে উনি সেন্সলেস হয়ে যায় এবং ওনার বাড়িতে যখন উনি চিৎকার দিয়ে এসে পড়ে তো এই শব্দটাও ওনার ছেলে মেয়ে এবং ওনার যেই স্ত্রী জন ছিল ওনারা শুনতে পায়, এবং শুনতে পাওয়ার পর ওনারা দরজা খুলে রেখে অঞ্জুনা না মাটির উঠানে পড়ে আছে। তো ওনাকে ঘরে নিয়ে যায় এবং পরের দিন সকালে যখন ওনার সেন্স ফিরে তো যখন ওনাকে এই সব ব্যাপারে জিজ্ঞাসা করা যে কেন তুমি এভাবে চিৎকার দিয়ে বাড়িতে পড়ে গেলা বা কি হয়েছিল তোমার, তো আঞ্জুনানা যেটা বলছে যে এই ঘটনাটা পুরোপুরি আঞ্জুনানা সবার সাথে শেয়ার করে এবং এরকম 4-5 গ্রাম এই ঘটনাটা একদম রটে যায়। এবং ওই সময় আর কি এই ঘটনাটা এবং কি এখন পর্যন্ত অনেক মানুষ এই ঘটনাটা জানে ওই এলাকায়। তো এই ঘটনার পর আর কি আঞ্জুনানাকে বলছিল যে একটা হুজুর দেখাবে, তো সেই হুজুরের কাছে যখন নিয়ে যায় তখন সেই হুজুর বলছে যে এটা এক ধরনের জিন, এই জিনটাকে গোজিন বলা হয় বা গোভূত বলা হয়, মানে এরা শুধু গরুর বেশ ধরে আর কি মানুষকে দূরে নিয়ে এরকম নির্জন জায়গায় নিয়ে মেরে ফেলে বা কাদা মাটিতে পুঁতে ফেলে, পুঁতে ফেলার পর একটা সময় শ্বাস প্রশ্বাস বন্ধ হলে মানুষটা মারা যায়, এরকম একটা জিন। তো তাদের কবলে আর কি নাকি আঞ্জুনানা পড়ছিল। তো সেই হুজুর যেটা বলে যে হ্যাঁ ওনার কোনো সমস্যা নেই, ওনাকে আর কি কোনো কিছু আসর টাসর করে নাই, বাট ওনাকে নিয়ে আর কি মেরে ফেলার বা এরকম কোন একটা কিছু ছিল। তো ওই কালো বোরকা পরিহিত মহিলাটা হোক আর যাই হোক ওনাকে হেল্প করে, মানে ওই অশরীরী হোক বা শারীরিক মানে অশরীরী হওয়ার সম্ভাবনা বেশি, তো ওইটা যদি হেল্প না করতো তাহলে হয়তো বা আঞ্জুনানা আর কি আর বেঁচে ফিরে আসতো না এমনটা জানায় ওই হুজুর। তো বলে ঠিক আছে আমি কিছু পানি টানি ফুড়ে দিচ্ছি এবং ঠিক হয়ে যাবে। তো এই ছিল আঞ্জুনানার সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে রাসেল ভাই তাহলে অবশ্যই শেয়ার করবেন, এন্ড আপনার ভাই কে জানাই সালাম, জানাই রাসেল ভাইকে সালাম। আরো কিছু মানুষ আছে যাদেরকে খুব মনে পড়ে, রহমান ভাই ছিল উনি যখন প্রবাস থেকে অডিও ক্লিপ পাঠাতো তার ঘটনাগুলো শুনতে অনেকটা ভালো লাগতো। আমরা হয়তো বা তেমন একটা গুছিয়ে ঘটনা বলতে পারি না, তাই যখন আমাদের ঘটনা রাসেল ভাইয়ের অনুষ্ঠানে শেয়ার হয় তখন অনেক মানুষ অনেক মন্তব্য করে যে ভাই ঘটনা ভালো লাগছে না, কিভাবে কথা বলছে। আমরা হয়তো বা কথা যেমন ভাবে বলতে পারি না গুছিয়ে, কিন্তু জানি যখন রাসেল ভাই আছে তখন আস্তে আস্তে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। তো খোদা হাফেজ রাসেল ভাই, এই ছিল আমার ঘটনা, আসসালামু আলাইকুম।
এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট, শুনুন স্বাধীন পডকাস্ট।
১৯৯তম এপিসোড চলছে, শুনছেন ভূত.কম, আমাদের ইমেল অ্যাড্রেস russell.bhoot@gmail.com। আমরা একটার পর একটা ঘটনা পড়ে যাচ্ছি, আপনারা সবাই 200তম এপিসোডের প্রস্তুতি নিচ্ছেন নিশ্চয়ই, আমরাও প্রস্তুতি নিয়ে যাচ্ছি, জানি না কতটুকু আপনাদের আনন্দ দিতে পারবো, আপনাদের কতটুকু ভালো লাগাতে পারবো, কিন্তু আজকের এপিসোডটি কেমন লাগছে সেটা জানাতে ভুলবেন না। স্বাধীন মিউজিক অ্যাপের যে কমেন্ট সেকশন সেখানে কমেন্ট করুন এবং মেসেজে গেলে আপনারা দেখতে পাবেন স্বাধীন মিউজিক অ্যাপ বলছে যে আপনারা 5-স্টার রেটিং দিয়ে চাইলেই 1 বছরের ফ্রি সাবস্ক্রিপশন পেয়ে যেতে পারেন, তাহলে কিন্তু দারুণ তাই না? প্রত্যেক শুক্রবারে নতুন নতুন এপিসোড, প্রত্যেক রবিবারে নতুন একটি ঘটনা, কেমন হয় যদি সাবস্ক্রিপশনটা হয়ে যায় 1 বছরের জন্য? দেরি করবেন না, ফার্স্ট 5-স্টার রেটিং দিয়ে ফেলুন। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি গাজীপুর কোনাবাড়ি থেকে আসলাম আহমেদ জয় বলছিলাম। আমার সাথে এক বড় ভাইয়ের পরিচয় হয়, তার বাসা হলো আপনার নেত্রকোনা কেন্দ্র থানার। ওনার কাছে মানে ভয়াবহ কিছু ঘটনা আছে, তো ওনার কাছ থেকে শুনি আমরা। হ্যাঁ শুভ ভাই, শুরু করেন।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি শিবলি আহমেদ শুভ, আর দেশের বাড়ি আপনার নেত্রকোনা কেন্দ্র থানার চিরাং ইউনিয়ন, গ্রাম চিথুলিয়া। এটা অনেক দিন আগের এক ঘটনা, যেটা আমার বাবার সাথে ঘটেছে। কারণ আমার বাবা তো আপনার একজন কৃষক ছিল, তার অনেক গরু টরু নিয়া একদিন হঠাৎ করে বাড়ি, আমাদের এলাকা বাড়ি বলতে আপনার যেদিকে পানি আসে বেশি ওইদিকে, মানে প্রায় 20-30 গরু নিয়ে ওইখানে, মানে যেটাকে আমরা বলি জিরাত করতে যায়, মানে ওইখানে কৃষি কাজ করে, অনেক গরু থাকে, মানে গরুর ফার্ম বললেই চলে। তারপর ওইখানে জমি টমি সবকিছু লাগানোর পরে ওইখান থেকে কিন্তু আগে মেশিন দিয়ে পানি দেওয়ার মতো কোনো অপশন ছিল না, কারণ তখন মেশিন সচরাচর আসে নাই। নদী থেকে ছোট করে খাল করে খেতের মধ্যে পানি দিতে হয়। তখন এভাবে অনেকদিন ধরেই তারা ওইখানে তাদের কাজ করতেছে। হুট করে একদিন ওইখানে আপনার আবার দিনের বেলা অনেক রোদ থাকে, তার জন্য দিনের বেলা খেতের মধ্যে পানি দিতে খুব কষ্ট হয়, তার জন্য রাতের বেলায়, কারণ তখন রোদ থাকে না, গরম লাগে না, আপনার আনুমানিক রাত 2-3 দিয়ে আপনার খেতের মধ্যে পানি দিতে যায়, যাতে সকাল পর্যন্ত তারা পানি শেষ আর খেতের মধ্যে পানি দিতে পারে। এভাবে হঠাৎ করে একদিন রাত 3 দিকে খেতের এক সাইডে একজন পানি দিতেছে, আবার ঠিক এর অন্য সাইড দিয়ে প্রায় এখান থেকে ওইখানে প্রায় 10 রাস্তা, হাইটে আসলে 10 লাগবে, এতটুকু গ্যাপ রেগা তারা পানি দিতেছিল। তারপরে হঠাৎ করে মানে আব্বারে এক চাষার নাম হয়েছে আপনার ডিপজি, বলতেছে ক ডিপজি চাষা আসো ওইদিকে, পরে বলতেছে ক হ্যাঁ বাতি যা আসি, তাহলে তোকে পানি পিছতে পানি দিতে থাকো খেতে যতক্ষণ দেওয়া যায়, যতক্ষণ সকাল না হবে ততক্ষণ পর্যন্ত আমরা পানি দিব। পরে এইভাবে 2-1 ডাক দেওয়ার পরে বলতেছে হ্যাঁ আমি আসি চিন্তা করিস না, কিন্তু তারপরের বার একবার ডাক দিছে আব্বাই যে চাষা আসো, পরে উনি বলতেছে যে না, মানে উনি কিছু বলতেছে না, সরি উনি কিছু বলতেছে না। তখন 2-3 ডাক দেওয়ার পরে বুঝতেছে না এখানে কোনো হয়তো বা সমস্যা হয়েছে, আবার ওইদিকে জামেল হয়ে অনেক কি একটা শব্দ আসতেছে, ভয়ঙ্কর যে একটা শব্দটা ওই রকম একটা শব্দ আসতেছে, দুজন মারামারি লাগলে যেমনি একটা সাউন্ড আসে এরকম সাউন্ড। পরে খেতের ওই মোড়া থেকে আস্তে আস্তে হাইটা হাইটা, তখন রাত নাকি বাজে প্রায় 4, মানে ফজরের আগ মুহূর্তে, তখন আব্বা ওই দিক দিয়ে পানির শেষ রাইখা এদিক দিয়ে আসতেছে মামার চাষার দেখবার, হাইটা আইসা দেখে এখানে তার চাষা নাই। তখন তো মানে একবারে বেককেল হয়ে গেছে, এখানে তখন কথা বললো আমার না বইলা, আমার চাষা আমার এখানে রাইখে চলে গেল, তার জন্য আব্বা খুব কষ্ট পাইছে মনে মনে। তারপর হুট করে দেখে কি যেখান থেকে পানিটা তুলে ওই দিক দিয়ে অনেক কাদা আছে, কিন্তু ওই কাদার মধ্যে পুরাটা শরীর ঢুকায় এলাইছে, শুধু মাথার চুলটি থেকে একটু কপালটা বাইর করে রাখছে। পরে তো দেখছে যে এরকম অবস্থা, পরে তারে দুইজনে মিলে পরে আরো দুইজনে ডাক দিছে, তারা আইসা ওই পুকুর থেকে ডাক দিয়ে টাইনার তুলছে, ঠাম দিয়ে তোলার পরে শরীরে অনেক জ্বর আসছে, মানে আমার দাদা আমার যিনি আমার আব্বার কাকা লাগে উনি, ওনার শরীরে ঘায়ে অনেক জ্বর আসছে, ওষুধ খাওয়াইতেছে ভালো হয় না ভালো হয় না, অনেক কিছু চিকিৎসা করলো তাও ভালো হয় না। তারপরে কবিরাজরে দেখে আল্লাহ আল্লাহ রহমত করছিল, তার জন্য উনি বাইরে আসছে, যে জ্বর আপনার ডাক্তারে ভালো করতে পারতেছে না, সেখানে কবিরাজের কাছে যাওয়ার পরে তাবিজ দিছিল, তাবিজ দেওয়ার পরে ওই নিয়ম কানুন গুলো মানতে পারছে, তার জন্য সে সুস্থ হয়েছে, এখন আল্লাহর রহমতে সুস্থ আছে। তারপরে ওনার কাছ থেকে জিজ্ঞাসা করলো যে আমার বাবাই জিজ্ঞাসা করলো যে কাকা তোমার কি হয়েছিল, সমস্যা কি হয়েছিল এদিকে। পরে কয় ও দেখাবো যে এখানে পানি শিস্তাছি, হঠাৎ করে আমার সামনে দৌড়ে একটা কি আইতেছে আমার খাসে আইসে, খাসে যখন আসছে তখন দেখে এটার গায়ে আমার প্রচুর লোয়া কাটা, মানে আমাদের যে লুম থাকে ওইটাই ওদের শরীরে কাটার মতো বড় বড় হইরা, অনেকটা প্রায় 2-3 লম্বা, যেটা আমরা বলি মানে আমাদের গ্রামের ভাষায় বলি ভাই, কিন্তু শুদ্ধ ভাষা এটা কি বলে এটা আমার জানা নাই, আমাদের গ্রামের ভাষায় এটাকে বলি শক শক, যেটা তিনি তারপরে ওটা আপনার মানুষের মতোই মুখ, কিন্তু সবকিছু তো আপনার কাঁটায় ভরপুর। ধরুন আমাদের মুখে দাড়ি আছে, ওদের মুখে দাড়ি টানা, ওদের মুখে কাঁটা বড় বড়, তার পুরো শৈলী একইভাবে কাঁটা। তারপরে ওই দূর থেকে দৌড়ে আসা, মানে আমার আব্বার যিনি চাষা আমার সম্পর্কে দাদা লাগে, ওই দাদারে দাদার কাছে দৌড়ে আসে, জড়াইয়া ধরে লাইছে। আবার উনিও সাহসী, আগের দিনের মানুষ তো, তারা কিন্তু অনেক সাহসী থাকে, কারণ তারা এইভাবে চলে অভ্যস্ত। তার মাথায় এতটুকু সেন্স ছিল যে শখ শেখ মাত্র কামড়ে ভয় পায়, যদি যে কেউ ধরে সেক্ষেত্রে যদি সে কামড় দিতে যায় শখ সরে, তাহলে এটা আর কাছে বিরবে না। এটা মানুষের দাঁতের খুব ভয় পায়, বুঝছেন? তারপর আপনার যখন আসে তখন এটার সাথে কামড়া কামড়ে লাগছে, যখন আপনার জড়াইয়া ধরে লাগছে তখন আমার দাদা আর ছাড়তাছে না, ক কামড় দিয়ে ধরে রাখছে এটারে, আর সেটাও আমার ধরে লাগছে দাদাদের। পরে এইভাবে এক অবস্থায় উপর শুকনা জায়গা আমার এনে পানিতে ফালাই দিছে, তখন আর আমি তো আর পানির মধ্যে শক্তি কাটাইতে পারি না বেশি, এক হয়েছে কাদার মধ্যে আমার পাট সব ডেকে গেল। তারপরে এভাবে কামড় আর দিতে পারতেছে না, তারপরে এভাবে একবার এক অবস্থায় আমার ঘাড়ের মধ্যে চাপ দিয়া ওই কাদার ভিতরে ঢুকাইয়া লাইছে, কাদার ভিতরে ঢুকাইয়া লাইছে মানে আর আমি শরীরে শক্তি পাইতেছি না, একবার পুরো মুখ পর্যন্ত ঢুকাইয়া লাইছে। তখন তো তোরাই তো আমার এবার টাইনা তুলছস, কিন্তু সকসর একটা বিষয়টা হইল যে আপনার ওইটা আপনার খুবই ভয়ঙ্কর একটা প্রাণী, যেটা আপনার আগুনের রূপ নেই,
প্রাণী নাকি
সরি যে আল্লাহর জিন জাতীয় একটা খেয়েটা, যাই হোক ওইটা আপনার বেশিরভাগ এই যে হাওর অঞ্চলে আগুনের মতো রূপ নিয়ে এটা চলাচল করে সব সময়। কিন্তু আমার দাদারে ওইটারে অনেকদিন জ্বর থাকার পর সুস্থ হয়েছে, সুস্থ হওয়ার পরও মাঝে মাঝে এটা জ্বরটা এখনো আসে, ঠিক আছে? হ্যাঁ, ওটার ভয় থেকে এটা কতটুকু পরিমাণে ভয়ঙ্কর বুঝে। আর এটা মানুষ আপনার রাস্তাঘাটে যেখানে থাকবে এটা মানে সমস্যা আপনার করবে,
যেকোনো জায়গায়,
হ্যাঁ যেকোনো জায়গায় এটা থাকলে এটার মধ্যে ভালো আর মন্দ না, এটা ডিস্টার্ব করবে। ওটা আবার জিনের দ্বারা এটা ধরলে হবে না, জিন পেট যেটা আছে ওইটাই এক ধরনের, ওইটা হয়েছে আবার ভিন্ন ধরনের, যেটা থেকে সবার আমাদের সাবধান থাকতে হবে, ঠিক আছে?
ধন্যবাদ রাসেল ভাই, আমাদের ঘটনাটা যদি প্রচারযোগ্য হয় আমাকে জানাবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
ওয়েলকাম ব্যাক। একটা লম্বা সময়ের পরে, একটা লম্বা জার্নির পরে কেমন অনুভূতি হয়, কতটুকু পেয়েছি জানি না, আপনাদের অফুরন্ত ভালোবাসা পেয়েছি সেটা বলতে পারি, আর আল্লাহর রহমতে এখনো পর্যন্ত food.com করে যেতে পারছি, এটা একটা বিশাল ব্যাপার। সামনের সময়গুলো আশা করছি আল্লাহর রহমতে আরো সুন্দর হবে যদি আপনারা সঙ্গে থাকেন। 199তম এপিসোডের এই ছিল আমাদের আজকের আয়োজন, আশা করছি আগামী সপ্তাহে 200তম এপিসোডে আরো দারুণ কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ও হ্যাঁ, আমরা ওই দিনও হাফিজ মাইনুদ্দিন সাহেবকে রাখার পরিকল্পনা নিয়েছি, যদি তিনি আমাদের ঘটনা দেন অবশ্যই আপনারা জানতে পারবেন। আমরা একটা ঘটনা আমাদের কাছে এখনো আছে, আমরা আরো কিছু ঘটনা নেয়ার বা পাওয়ার চেষ্টা করব। আপনাদের ঘটনাও আপনারা পাঠিয়ে দিন দ্রুত 200তম এপিসোডের জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি food.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।